वंशा कल्पतरुभ्यश्च कृपा सिंधुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो 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 महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्नि गौरोति ते नमः आयानुलंबित भुजो कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वंभरो द्विजभरो जुगधर्मपालो वंदे जगत्प्रियकरो करुणावतारो हे कृष्ण करुणा सिंधु दीनबंध जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते सप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय वृंदाय तुलसी देवै प्रियावै केशवश्च च विष्णु भक्ति व्रजदेवी सत्वत्ते नमो नमो जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधरो शिवाशादि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं वैशं ततो जयं मुदीरयेत् नष्टप्रायश्च भद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवती नैष्ठिकी मुखं करोति वाचलं पङ्गुलं घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् श्री गुरुदिनतारिणं श्रीचैतन्य ईश्वरम् हरे कृष्ण समवेत भक्तवृंद जय होक दामोदर मास আমরা এখানে সমবেত হয়েছি ভগবানের গুণমহিমা শ্রবণ এবং কীর্তন করবার জন্য। শ্রীমদ্ ভাগবত এবং সত্যব্রত মুনির দামোদর অষ্টকের ভিত্তিতে দেখা যাক কতটা আলোচনা করা যায়, আলোচনা করার প্রয়াস করব। দাম উদর, দাম মনে হচ্ছে রজ্জু দড়ি, আর শ্রীকৃষ্ণের উদরে মা যশোদা বন্ধন করেছিলেন, তাই শ্রীকৃষ্ণের এক নাম হচ্ছে দামোদর। এই রজ্জু বা দড়ি কোনো সাধারণ নন, এটা হচ্ছে প্রেম রজ্জু। অর্থাৎ মা যশোদা প্রেমের দ্বারাই শ্রীকৃষ্ণকে বন্ধন করেছিলেন, তাই এই বাৎসল্যলীলার পরাকাষ্ঠা স্বরূপ ভগবান তার নিজের নাম দামোদর রেখেছেন। মা যশোদার মহিমা শ্রীল শুকদেব গোস্বামী খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। যত বাৎসল্য রসের ভক্ত রয়েছেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠা হচ্ছেন মা যশোদা। এমনকি নন্দ মহারাজও এরকম ভাগ্য লাভ করতে পারেননি যেটি মা যশোদা প্রাপ্ত হয়েছেন, সুখদেব গোস্বামী সেটি বর্ণনা করেছেন। ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম, ভগবান শ্রীকৃষ্ণ ব্রজে প্রসিদ্ধ কি রূপে? নবনীত চোর রূপে, মানে মাখন চোর। এই জগতে যেটা সবচেয়ে খারাপ সেটা চিত জগতে সবচেয়ে ভালো। কেননা চিত জগতের প্রতিফলনই হচ্ছে এই জড় জগৎ, আর চিত জগতে সবই হচ্ছে লীলা, নিত্য লীলা। ভগবান শ্রীকৃষ্ণের নিত্য পিতা মাতা হচ্ছেন যশোদা, নন্দ মহারাজ। ভগবান যখন এই জগতে অবতরণ করেন, বিভিন্ন ব্রহ্মাণ্ডে তিনি লীলা করেন। ব্রহ্মার একদিনে ভগবান শ্রীকৃষ্ণ একবার এক এক ব্রহ্মাণ্ডে আসেন। এইভাবে লীলা ক্রমান্বয়ে চলেছে, অর্থাৎ ভগবানের লীলা এখন হয়তো কোন ব্রহ্মাণ্ডে চলছে, হ্যাঁ, হয়তো আবার অন্যান্য ব্রহ্মাণ্ডে আবার লীলা চলছে। এইভাবে ক্রমান্বয়ে ভগবানের লীলা চলছে, তাই ভগবানের লীলা হচ্ছে নিত্য লীলা। শ্রীকৃষ্ণ তিনি মাখন চোর রূপে প্রসিদ্ধ। এই জগতে যারা চুরি করে তাদের শাস্তি দেওয়া হয়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যখন মাখন চুরি করছেন তখন ভক্তরা তাকে পুজো করছেন, তাই না? তো কার পুজো করছেন? হ্যাঁ, চৌরাগ্রগণ্যম পুরুষাঙ্গ নমামি, চোরদের অগ্রগণ্য পুরুষ শ্রীকৃষ্ণ চন্দ্রকে পুজো করছেন। এটা হচ্ছে ভক্তের সঙ্গে ভগবানের ভাবের আদান প্রদান। তো বল্লভাচার্য এই অষ্টাতে বলছেন যে আমি এই চোরকে শাস্তি দেব। চোর কোথায়? চোরকে যখন ধরা যায় তখন তাকে কি করা হয়? শাস্তি দেওয়া হয়, কারাগারে আবদ্ধ রাখা হয়। তা আমি কারাগারে রাখব। কোন কারাগারে? না, হৃদয় রূপ কারাগারে। আর এখানে তুমি কোনোদিনই বেরিয়ে আসতে পারবে না, আমি তোমাকে চিরদিনের জন্য হৃদয়রূপ কারাগারে বন্ধন করে রাখব। আর আমার কারাগারটা কিন্তু খুব অন্ধকার, মানে আমাদের হৃদয়টা খুবই অন্ধকার, অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন রয়েছে। তাই তোমাকে আবদ্ধ করে রাখব, যার ফলে আমার হৃদয়রূপ কারাগার তোমার আলোকে, দিব্য আলোকে উদ্ভাসিত হতে পারে। কোনোদিন আমি তোমাকে এই কারাগার থেকে বের করব না। তো ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে কিন্তু ব্রজে চুরি করেননি, কিন্তু তথা সখাদের নিয়ে তিনি নন্দগাঁয়ে ভ্রমণ করছেন। করতে করতে তো ভক্তরা যারা মানে বাৎসল্য রসের ভক্ত, বিশেষ করে মায়েরা কৃষ্ণের মোহন রূপ দর্শন করে কৃষ্ণকে তাদের ঘরে আহ্বান করছেন, কিন্তু কৃষ্ণ তো যেতে নারাজ, তাই তারা নিজেরাই মাখন, ক্ষীর, লাড্ডু আদি নিয়ে এসেছে দেওয়ার জন্য, আর আঁচলের মধ্যে নিয়ে এসেছে দেখাচ্ছে। তো কৃষ্ণ বলছে ঠিক আছে আমাদের দাও, বলছেন না তোমাকে দেওয়া হবে না। তাহলে কি করলে দেওয়া হবে? নাচতে হবে, গাইতে হবে। তখন কৃষ্ণ কি করেছেন? নাচা শুরু করেছেন। তখন তিনি অল্প নৃত্য করলে এত বড় লাড্ডু, এত ক্ষীর হবে না, তোমাকে আরও নাচতে হবে, আরও গাইতে হবে। তিনি গাইছেন, নাচছেন, সেই সঙ্গে সঙ্গে সমস্ত মায়েরা সকলে উপস্থিত হয়ে গেছে, সকলে ক্ষীরের সন্দেশ, নাড়ু বা মাখন ইত্যাদি সব নিয়ে এসেছেন। আজকে নৃত্য গীত চলছে, সকলেই নৃত্য করছেন, সকলেই গান করছেন, তো এক দিব্য আনন্দ সেখানে ফুটে উঠেছে। এইবারে সকলে কি করছেন, কৃষ্ণকে কোলে নিতে চায়, এ নিতে চায় তো ও নিতে চায়, এবং মানে একে অপরের সঙ্গে কারাকারি চলছে। তারপরে কৃষ্ণকে চুম্বন দিচ্ছে, হ্যাঁ এখানে বর্ণনা করা হয়েছে, মা যশোদা দিয়েছেন না যে মুহুশ্চুম্বিতং বিম্বরক্তাধরং মে, মুহুর মুহু চুম্বন দিচ্ছেন, বিম্ব রক্তাধরং মে, বিম্ব একটা ফল আছে, বিম্ব ফল, তাকে বাংলা ভাষায় কি বলে বলুন তো, তেলেকুচা, যে তেলেকুচা দেখেছেন মানে কি বলে এটা, হ্যাঁ হ্যাঁ ওটা কুদ্রিত, এটা তিতো তিতো, তো ওটা যখন পাকি পেকে যায় তখন একদম টুকটুকে লাল বর্ণ ধারণ করে। তো কৃষ্ণের অধর ওষ্ঠটা রক্তিম বর্ণ, তো ভগবান কেউ হতে পারে না, ভগবান সর্বদাই ভগবান, তার সাত অঙ্গ রক্তিম, সাতটা জায়গায় রক্তিম। তাই বর্তমানে যারা অনেকে ভগবান বলে জাহির করছে তাদের এসব লক্ষণ কি আছে দেখতে হবে, ভগবান এভাবে হওয়া যায় না, সব 32 প্রকার লক্ষণ রয়েছে শাস্ত্রে বর্ণনা করা রয়েছে। তো মায়েরা সকলে মিলে এরকম কৃষ্ণকে নিয়ে কাড়াকাড়ি চুম্বন দিচ্ছে, এবারে কৃষ্ণের তো কোমল অঙ্গ সমস্ত গাল একদম লাল হয়ে গেছে। তো কৃষ্ণ বলছে আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও, আর আমার মাখনও দরকার নেই আর লাড্ডুও দরকার নেই, আমাকে ছেড়ে দাও। কিন্তু পেয়েছে এত সাধনার পরে তাই তারা কি আর ছাড়ে, ছাড়তেই চায় না। তো কৃষ্ণ কোন রকমে ওনাদের হাত থেকে রেহাই পেয়েছেন, তারপরের দিন আবার তিনি বেরিয়েছেন, কিন্তু এরবারে আর নয়, দেখেছেন বলছে না না না, গতকাল যে ঘটনা হয়েছে আজকে আমি আর যাব না, এখনো আমার গালে ব্যথা রয়েছে, আমার সমস্ত শরীরে ব্যথা, আমি আর তোমাদের ওখানে কাছে যাব না। তো যা আসে না, অথচ সকলেই তো কৃষ্ণকে চান, কি হবে, তো কৃষ্ণের জন্য তারা মাখন আদি সব যত্ন সহকারে রক্ষা করতে থাকে যে কৃষ্ণ আসবে আর গ্রহণ করবে, কিন্তু কৃষ্ণ আসে না। তো কৃষ্ণ হচ্ছেন ভাবগ্রাহী জনার্দন, এই সমস্ত ব্রজবাসীদের ভাব তিনি গ্রহণ করেছেন যে আমার জন্য তারা কত কষ্ট করে মাখন তুলে রাখছে, দিনের পর দিন তুলে রাখছে, তাই তিনি চিন্তা করলেন না যে মাখন গ্রহণ করতে হবে, হ্যাঁ ক্ষীর গ্রহণ করতে হবে, দধি গ্রহণ করতে হবে, কিন্তু কাছে যাওয়া যাবে না, কেন কাছে গেলে হ্যাঁ পূর্বের ইতিহাস হবে, তার জন্য আর নয়। এই জন্য তিনি তার সখাদের সঙ্গে একটা নব পদ্ধতি চালু করলেন, সেটা চুরির পদ্ধতি। তো এবার চুরি করেন মা যশোদার কাছে সমস্ত সখীরা, মানে মা যশোদার সখী যারা আছে মাতৃস্থানীয় গোপী, তারা অভিযোগ করেন, কিন্তু মা যশোদা তিনি বিশ্বাস করেন না কোনো অভিযোগ, কেনই বা বিশ্বাস করবেন, তার ঘরে কি কোনো কিছু অভাব, হ্যাঁ আর বিশেষ করে রাজার কুমার তার নামে বদনাম, হ্যাঁ একটা রাজপুত্রের নামে যদি বদনাম কেউ দেয়, রাজপুত্র হোক আর যে পুত্র হোক, নিজের পুত্রের কেউ এরকম অপবাদ সহ্য করবে কোনো মা? তো মা যশোদা কোনো প্রকারেই অভিযোগ তিনি শুনতে চান না, স্বীকার করেন না। তিনি একবার বললেন যে ঠিক আছে তোমরা সকলে মিলেই অভিযোগ করছো, তো বলছে হ্যাঁ অভিযোগ করছি, আমরা তো মিথ্যা কথা বলছি না, বলছে মিথ্যা কি সত্যি এই নিয়ে আমি তর্কে যাচ্ছি না, তবে আমি প্রমাণ চাই, তোমরা একবার একবার যদি হাতে নাতে আমার সামনে ধরে নিয়ে আসতে পারো তাহলে আমি বিশ্বাস করবো সত্যি আমার ছেলে তোমাদের বাড়িতে চুরি করতে গিয়েছিল। ব্যাস এবার সমস্ত মায়েরা অপেক্ষা করে আছে যে কৃষ্ণকে কোন প্রকারে না প্রকার ধরতেই হবে। তাই তারা ফাঁদ পেতে রাখলো, ফাঁদ মানে সুন্দর সুন্দর স্বাদিষ্ট মাখন লাড্ডু দধি ক্ষীর সব শিকাতে সাজিয়ে রেখেছে। এর পূর্বে অনেক লীলা হয়েছে। তো কৃষ্ণ চুরি করতে গিয়েছেন, সখাদেরকে আগে পাঠিয়েছেন, তিনি তো দলের সর্দার তাই আগে তিনি যান গিয়ে দেখেন ঠিক আছে কিনা, তারপরে সকলকে ডাকেন, তারপরে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে না হবে তিনি করেন। তারে তিনি উঠেছেন, উঠে এবারে মাখন শিকা থেকে নামিয়ে সখাদেরকে দিচ্ছেন, সখারা খাচ্ছে। ঠিক সে সময় একজন গোপী, তার নাম হচ্ছে প্রভাবতী, তিনি কি করেছেন কৃষ্ণকে হাতে নখ ধরে নিয়েছেন ব্যাস। আর কৃষ্ণ তো ধরা পড়ে গেছে, এখন খুব অন্যায় বিনয় করছেন, না 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 আমাকে এইবারের মতো তুমি ছেড়ে দাও, আমি আর তোমাদের ঘরে কোনোদিন আসবো না। বলছেন না, হ্যাঁ তোমার মা কোনোদিন বিশ্বাস করে না, হ্যাঁ আমরা মিথ্যাবাদী সেজে যাচ্ছি, আজকে পেয়েছি তোমাকে হাতে নাতে ধরেছি, কোনো প্রকারে তো আমি ছাড়বো না, চলো তোমার মায়ের কাছে চলো। তো তোমার পায়ে পড়েছি, হ্যাঁ তুমি যা বলবে তাই করবো, আমাকে ছেড়ে দাও, মায়ের কাছে নিয়ে যাও না। কিন্তু তত প্রভাবতী দেবীর আরো জেদ বাড়ে, না তোমাকে ধরে নিয়ে যাবই আমি। তগত্তা কি হবে, আর কৃষ্ণ চলছেন, তো কৃষ্ণকে হাতে ধরেছেন, টানতে টানতে নিয়েছেন, আর ইনি কৃষ্ণ টানছেন, এভাবে যাচ্ছেন নন্দগাঁয়ের গলি। আপনার ব্রজ গেলে বুঝতে পারবেন যে ব্রজে যারা মাতাজিরা কতটা ঘোমটা দেয়। আর যখন দেখছেন যে ওখানে গুরুজনেরা আসছে, সঙ্গে সঙ্গে ঘোমটাটা আরো নামিয়ে দিয়েছেন, কেবল কৃষ্ণকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন। তো ব্রজ নন্দ মহারাজের আঙিনাতে গিয়ে সেই প্রভাবতী দেবী ডাকছে, যশোদে যশোদে দেখে যাও, তুমি তো আমাদের কোনো কথাই বিশ্বাস করো না, আজকে দেখে যাও তোমার পুত্র কিভাবে আমার হাতে ধরা পড়েছে, আজকে ওকে হাতে নাতে ধরে নিয়ে এসেছি তোমার কাছে দেখো। মা যশোদা বেরিয়ে এসেছে, বেরিয়ে এসে হাসছে আর বলছে দেখো দেখো ব্রজের অন্যায়টা দেখো কেমন। হ্যাঁ আরে প্রভাবতী তুই ঘোমটা তুলে দেখ, তুই কার ছেলেকে ধরে নিয়েছিস, তো তোর নিজের ছেলেকে ধরে নিয়ে এসেছিস। হ্যাঁ আর দেখ আমার ছেলে তো এখানে, কৃষ্ণকে তুই মায়ের আঁচল ধরে দাঁড়িয়ে আছে, হ্যাঁ চৌকাঠে দাঁড়িয়ে আছে, কৃষ্ণ তো ওখানে তাকিয়ে দেখছে যে নিজের ছেলে। তখন আর কোনো কথা বলতে পারেনি, লজ্জায় মাথা নত করে ফিরে এসেছে আর টানতে টানতে নিয়ে আসছে, বলছে রাস্তায় এসে বলছে এরে তুই কখন আমার হাতে এলি। হ্যাঁ কৃষ্ণটাই মনে হচ্ছে যত নষ্টের গোড়ায় ও তোর হাতটা ধরিয়ে দিয়েছে। তখন পরিবর্তন হয়ে গেছে আবার, বলে দেখো ভালো করে আমি কে, বলছে কৃষ্ণ, দেখছি কৃষ্ণ আছে কৃষ্ণ, বলছে হ্যাঁ আমি কৃষ্ণ, তোমার কাছে গিয়েছিলাম তোমার হাতে ধরা পড়েছি, এখন তুমি আমাকে ধরে নিয়ে গিয়েছিলে মায়ের কাছে প্রমাণ দেখাবার জন্য, তাই আমি তোমার পুত্র ধারণ করেছি, দেখো আর কোনোদিন আমাকে ধরবে না, যদি কোনোদিন ধরো না তাহলে এরপরে তোমার স্বামীর রূপ ধারণ করব। হ্যাঁ কি করবে, ছেড়ে দিয়েছেন কৃষ্ণকে। সেই থেকে এই ঘটনার পুরো ব্রজে প্রচার হয়ে গেছে, কোনো গোপিকা কৃষ্ণকে ধরার আর সাহস করে না, জানে যে কৃষ্ণ কার রূপ ধরবে তার ঠিক নেই, স্বামীর রূপ হলে তোমার যেমন তেমন, ভাসুরের রূপ ধরে ধরে তাহলে কি হবে। হ্যাঁ সেরকম ব্যাপার, যেন কৃষ্ণকে সেই দিন থেকে কেউ ধরতে সাহস করেন না, কিন্তু তারা বারংবার এভাবে অভিযোগ করতে থাকেন। তো মা যশোদার মনে একটা খটকা হলো যে এরা প্রতিদিন এইভাবে অভিযোগ করে, এদের মিথ্যা কথা বলার বা কি দরকার? কেন এবারে বারবার মিথ্যা কথা বলবে একটা ছোট্ট ছেলের নামে? আমার মনে হয় আমাদের লালা মাখন চুরি করে। কেন চুরি করে? আমাদের ঘরে তো কোনো কিছুর অভাব নেই, আর মা যশোদার গৃহে যে মাখন হয় না কোনো সাধারণ নয়, এই যে শ্যামলি ধবলি সব বিশেষ গাভী রয়েছে। বলা হয়েছে যে অন্যান্য গাভীর দুধ নাকি ওইদেরকে পান করানো হয়, আবার সুগন্ধ ঘাস খাওয়া সব ওদেরকে দেওয়া হয়, সুগন্ধ দুধ তারা প্রদান করে, সেই সুগন্ধ দুধ থেকে দই পাতা হয়, তারপরে মাখন ওঠে। মা যশোদা চিন্তা করলেন সবই ঠিক আছে, কিন্তু কোথাও একটা সমস্যা আছে। তাই অনেক বিচার করে চিন্তা করলেন যে হ্যাঁ, এবার বুঝতে পেরেছি কেন আমার লালা অন্যের বাড়িতে যায়। অর্থাৎ আমাদের বাড়ির যে মাখন সেটা ততটা স্বাদিষ্ট নয় যতটা স্বাদিষ্ট ওদের মাখন। কারণ কি না? কারণ হচ্ছে এটাই যে এই মাখন তুলে হচ্ছে আমার দাসীরা। তাই সাধারণত দাসীরা ততটা কি আর প্রেম সহকারে করবে? করবে না। এটা মা যশোদার মনে হয়েছিল, যদিও এই যে নন্দ মহারাজের যে সমস্ত দাসীরা ছিলেন তারা কোনো সাধারণ নন, তারা কৃষ্ণ সেবায় তন্ময় হয়ে থাকতেন, তো মা যশোদার প্রেম অগাধ। তাই তিনি চিন্তা করলেন যে না না, আমাকেই মাখন তুলতে হবে। তাই এই অমাবস্যার আগের দিন চতুর্দশীর দিন তিনি কি করলেন না, নিজেই দই পাতলেন। দই পেতে তারপরে যথাযথ তিনি শয়ন করলেন, ভোরবেলায় উঠলেন, উঠে স্নান করলেন, তিলকাদি করলেন, হ্যাঁ, এবং সুন্দর বস্ত্র পরলেন। এখানে বস্ত্রের বর্ণনা রয়েছে, তার রূপের বর্ণনা রয়েছে, সেগুলো আমরা আলোচনা করব। সুখদেব গোস্বামী বর্ণনা দিয়েছেন শ্রীমদ ভাগবতে, একদা গৃহদাসীষু যশোদা নন্দগেহিনী কর্মান্তর নিযুক্তাশু নির্মমন্ত শয়নদধি। একদা মানে এক সময় গৃহদাসীষু কর্মান্তর নিযুক্তাশু, দাসীদেরকে কর্মান্তর মানে অন্য কর্মে নিযুক্ত করে নন্দগেহিনী যশোদা নির্মমন্ত শয়ন দধি, শয়ন দধি মন্থন করতে লাগলেন। তো দধি মন্থন যখন তিনি করছেন তখন হাতে তো দধি মন্থন করছেন, হাত দিয়ে, মুখ দিয়ে তিনি কৃষ্ণ নাম করছেন। মা যশোদার কাছ থেকে আমাদের এটাই শিক্ষণীয় যে ভগবানের জন্য রান্না বা কর্ম করতে হবে, সেই সঙ্গে সঙ্গে ভগবানের নাম শ্রবণ কীর্তন করতে হবে। জানি জানিহ গীতানি তত বাল চরিতানি চ দধির নির্মমন্থ কালে স্মরন্তি তান্নগায়ত। অগায়ত মানে গান করেছিলেন সেই সমস্ত যে যা কৃষ্ণ লীলা করেছেন, তত বাল চরিতানি, বালক বাল গোপালের চরিত্র তিনি গান করেছিলেন, গীতানি মানে গান করেছিলেন। কোন সময় না, দধি নির্মমন্থ কালে যখন তিনি দধি মন্থন করছিলেন সেই সময় গোপালের চরিত্র তিনি গান করেছিলেন, গানের আকারে কীর্তন আর কি কীর্তন করছিলেন। যশোদা মায়ের রূপের বর্ণনা সুখদেব গোস্বামী করছেন, খৌমং বাস পৃথকটিতটি বিভ্রতি সূত্র নব্ধম পুত্র স্নেহ স্মুত কুচযুগম জাত কম্পং চ শুভ্রু রাজ্যাকর্ষশ্রম ভুজ চলত কঙ্কন কুণ্ডল চ সিন্নং বক্তং কবর বিগল বিগলত মালতি নির্মমন্থ। তিনি খৌম বস্ত্র পরিধান করেছিলেন মানে রেশমের বস্ত্র, আর তার যে চওড়া কোমরের ছিল সেই কোমরে তিনি বন্ধন করেছিলেন, আর পুত্র স্নেহবশত তার স্তন থেকে দুগ্ধ ক্ষরিত হচ্ছিল, আর তার সমস্ত শরীর কম্পিত হচ্ছিল। রজ্জাকর্ষ শ্রম, রজ্জু আকর্ষণের ফলে, শ্রম হচ্ছিল পরিশ্রম, তার ফলে ভুজ চলক কঙ্কন কুণ্ডলে চ সিন্নম, সিন্ন মানে ঘর্মাক্ত হয়ে গিয়েছিলেন, বিন্দু বিন্দু ঘাম মুখমণ্ডলে দেখা দিয়েছিল, আর মন নির্মন্থ করছিলেন অর্থাৎ মন্থন করছিলেন বলে তার হাত আন্দোলিত হচ্ছিল, তার ফলে হাতের চুড়ি শব্দ হচ্ছিল, আর কানের কুণ্ডল আন্দোলিত হচ্ছিল। কবর বিগলত মালতি, মালতি পুষ্প কবরীতে ছিল, খোঁপাতে ছিল, সেই মালতি পুষ্প এই কম্পনের ফলে একটা একটা করে খসে পড়ছিল। সেইভাবে মা যশোদা তিনি দধি মন্থন করছিলেন। তো সেই সময় তান স্তন্ন কাম অশব্দ মতনন্তিং জননীং হরি গৃহীতা দধি মন্থানং নশ্রদ্ধত প্রীতিমাবহন। মা যশোদা যখন দধি মন্থন করছিলেন তখন স্তনকাম্য হরি জননীম স্তন কামনা করে শ্রী হরি তিনি মায়ের কাছে এসেছিলেন, জননীর কাছে এসেছিলেন। তো কৃষ্ণ খাটে শুয়েছিলেন, যখন কৃষ্ণ নাম মা যশোদা কীর্তন করছিলেন তখন কৃষ্ণ তিনি উঠে পড়েছিলেন, কৃষ্ণের ঘুম ভেঙে গিয়েছিল। তো যেখানেই ভগবানের নাম হয় ভগবান সেখানে চলে আসেন। ভগবান বলছেন নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদেশ বা মদ ভক্তা যন্ত গায়ন্তী তত্ত্ব তিষ্ঠামি নারদ। হে নারদ, যেখানে আমার ভক্ত আমার গুণগান কীর্তন করেন সেখানেই আমি অবস্থান করি, আমি বৈকুণ্ঠে থাকি না বা যোগীদের হৃদয়েও থাকি না। মা যশোদা প্রেম সহকারে তিনি গোপালের নাম তার চরিত্র কীর্তন করছেন, তা গোপাল কি শুয়ে থাকতে পারে? গোপালের ঘুম গেছে ভেঙে, আর যখন বাচ্চা ছেলে ঘুম থেকে উঠে তার প্রথম দেখে মানে চোখ বন্ধ করে দেখছে মা কোথায় গেল, মা নেই, চোখ খুলে দেখছে সত্যি মা নেই, কান্না, হ্যাঁ, মা মা তুমি কোথায়? মা বলছে এই তো আমি এখানে আছি। বলছে আমার খুব খিদা লেগেছে, বাচ্চা ছেলে প্রথম প্রশ্ন হচ্ছে আমি কি খাবো, খুব খিদা লেগেছে। তখন মা বলছে ঠিক আছে তুমি এখানে এসো, হ্যাঁ, তোমাকে আমি দুগ্ধ পান করাবো। তো গোপাল খাট থাকে নামছে, কেমন ভাবে নামছে, মানে আচার্যরা খুব সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খ হয়ে বর্ণনা দিয়েছেন যে নামছে যখন পা বাড়াচ্ছে দেখছে মাটি স্পর্শ করতে পারছে না, কিভাবে নামবে তাহলে, তখন পেট চাবলি খেয়েছে মানে এইভাবে উল্টে পড়েছে, উল্টে ভর করেছে, তারপরে পা দুলাচ্ছে, তারপরে দেখতে পাচ্ছে না, তখন ঝাঁপ দিয়েছে, হ্যাঁ। এরপরে ধীরে ধীরে কৃষ্ণ মায়ের কাছে এসেছেন। তো ক্ষুধা ভগবানের আবার ক্ষুধা লাগে, হ্যাঁ হ্যাঁ লাগে, ভগবান হচ্ছেন প্রেমের পিপাসা রয়েছে ভগবানের, ভগবানের প্রেমের ক্ষুধা রয়েছে, প্রেমটাই ভগবান আস্বাদন করেন, ভালোবাসা। তো ভালোবাসা যদি থাকে ভগবান সব কিছু গ্রহণ করেন, যেমন মহাপ্রভু যখন সাত প্রহরীর ভাব প্রকাশ করেছিলেন শিবাস অঙ্গনে, এবং সিংহাসনের উপরে বসে মহাপ্রভু বললেন অভিষেক করো, অভিষেক করার পরে তিনি বস্ত্র পরিধান করলেন, তারপরে মালা চন্দন ধারণ করে পরে বললেন, আমার খুব খিদা লেগেছে, তোমরা আমাকে আরে খেতে দাও। সকলে কারো কিছু কিছু নিয়েছিলেন, আর সকলে ছুটলেন বাজার থেকে, বলছেন যে সহস্র সহস্র কাঁদি কলা, হ্যাঁ বড় বড় সব দুগ্ধ দধি ঘি বিভিন্ন প্রকারের ফল বিভিন্ন প্রকারের পিঠা পানা সব গ্রহণ করে নিলেন। তারপরে এরকম বড় বড় সব জ্বালা ভর্তি গঙ্গা জল দেওয়া হলো, সব পান করে নিলেন। যাচ্ছে কোথায়? হ্যাঁ কেউ বুঝতে পারছে না, সব পান করে নিচ্ছেন। তারপরে বলছেন আর কিছু আছে? তো ভক্তরা তো সব ভয় পেয়ে গেছে যে প্রভু আমাদেরকে রক্ষা করুন, আপনি দেখি বিশ্বকেই গ্রহণ করে নেবেন। হ্যাঁ বলছে আর কিছু নেই? বলছে আর কি আছে? সামান্য একটু পান আছে, তাম্বুল আছে। বলছে তাম্বুল নিয়ে এসো, তাম্বুল নিয়ে এসো, ভক্তের দ্রব্য কোনো সামান্য নয়, ভক্তের দ্রব্য হচ্ছে অসামান্য, নিয়ে এসো। বলে মহাপ্রভু তাম্বুল গ্রহণ করলেন। তো ভগবান ভক্তের দ্রব্যই তিনি কেড়ে কেড়ে খান, অভক্তের দ্রব্য প্রভু উলুটি না চান, এরকম করেও তাকাবে না। যে অভক্ত যদি হাজার পদও দেয়, অনেক কিছু আয়োজন করে, অভক্ত দ্রব্য ভগবান গ্রহণ করেন না। কেন না? সেখানে কোনো প্রীতি নেই, ভালোবাসা নেই। কিন্তু কেউ যদি প্রীতি সহকারে ভগবানকে কোনো কিছু দেন, ভগবান সেটা গ্রহণ করেন। এটাই হচ্ছে ভগবান আর ভক্তের সঙ্গে ভাবের আদান প্রদান। তা মা যশোদার তো প্রীতি কৃষ্ণের প্রতি অগাধ। তো কৃষ্ণ যখন একটা ভগবানের ক্ষুধা লাগে ভক্তের ইচ্ছা অনুসারে, ভক্তের বাসনা অনুসারে, হ্যাঁ তো ভক্ত যখন বাসনা করছেন, সঙ্গে সঙ্গে ভগবানের ক্ষুধা লেগে গেছে, তার সঙ্গে ভগবান এসেছেন, তো বলছে ঠিক আছে ঠিক আছে, তুমি হ্যাঁ একটু অপেক্ষা করো। দেখুন না যে গোপালের নাম কীর্তন করছেন, কিন্তু এত বাৎসল্য স্নেহ যে তার স্তন থেকে দুগ্ধ খরিত হচ্ছে। তো কৃষ্ণ চিন্তা করলেন যে মায়ের এই যে দুগ্ধ অযথা নষ্ট হবে না, আমাকে গ্রহণ করতে হবে। তিনি ছুটে এসেছেন, মা বললেন যে দেখো একটু অপেক্ষা করো, আমি মাখনটা তুলে নিয়ে তোমাকে দিচ্ছি। বলছে না না আমার খুব খিদা লেগেছে। বলে কি করলেন, এই মন্থন দণ্ডটা কৃষ্ণ ধরে ফেললেন। তখন মা যশোদা এটাকে ঘুরাবে কি করে, কেন ধরেছেন তো কৃষ্ণ। তো কৃষ্ণের এই ছোট্ট ছোট্ট হাতে যখন এইভাবে মন্থন দণ্ড তিনি ধরলেন, তখন মা যশোদার আর ইচ্ছা হলো না যে তাকে আঘাত দিয়ে আবার তিনি দণ্ড ঘোরাবেন। আমার ঠিক আছে, দেখো ছেলেটার কিন্তু খুব বুদ্ধি আছে, কোন জায়গাটা ধরলে হ্যাঁ মাখন তোলা বন্ধ হয়ে যাবে। তো মা ছেলে তো খুব খুশি, তো সঙ্গে সঙ্গে কৃষ্ণকে কোলে নিয়ে স্তন করাতে শুরু করলেন। তো মাতৃস্নেহবশত না পুত্র স্নেহবশত মা যশোদার স্তন থেকে এত পরিমাণে দুগ্ধ নির্গত হচ্ছিল যে কৃষ্ণ পূর্ণরূপে সেটা গ্রহণ করতে পারলেন না। তো কৃষ্ণের গাল দিয়ে এভাবে দুগ্ধ চুইয়ে পড়ছে, ছোট্ট ছোট্ট দাঁত, হ্যাঁ হাসছে, দুগ্ধ পান করছে। মা যশোদাও খুব হাসছেন। এভাবে মা আর ছেলের মধ্যে বাৎসল রস আস্বাদন হচ্ছে। ইতিমধ্যে কি হয়েছে, পাশে উননের মধ্যে যে দুধ জ্বালা হয়েছিল সেটা উথলে পড়ছে। তখন মা চিন্তা করলেন যে না না দুধটাকে আগে রক্ষা করতে হবে, কেননা ওই দুধ দিয়ে আবার দই বসবে, দই থেকে আবার মাখন হবে, তবে তো কৃষ্ণ পাবে। তাই মা যশোদাকে রক্ষা করতে গেলেন। কারণ আচার্যরা বলছেন যে চিত জগৎ মানে হচ্ছে সবকিছু চিন্ময়, হ্যাঁ কোনো সাধারণ নয়, কিন্তু এই যে সবকিছু চিন্ময় এগুলো সাধারণ, আমাদের এই জড়জাগতিক বিচার আমরা ধরতে পারবো না। তবু বলছি তাই এই লীলাটাকে সম্পূর্ণরূপে চিন্ময় রূপে গ্রহণ করতে হবে। হ্যাঁ দূর চিন্তা করছে যে আমার প্রভু তার মায়ের দুগ্ধই পান করে পেট ভরে গেল, তাহলে তো আমার কোনোই সেবা হলো না। তাহলে সেবা যদি আমি না করতেই পারলাম, তাহলে জীবন রেখে লাভ কি? অতএব আমি আর জীবন রাখবো না, এই আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। বলে দুধ কি করছে, আগুনে ঝাঁপ দিতে যাচ্ছে। আর এক ভক্ত চিন্তা করছেন, আরে হা ভক্ত ওদিকে সে সেবা না পেয়ে আত্মহত্যা করতে যাচ্ছে, আগে ভক্তকে রক্ষা করতে হবে আমার। হ্যাঁ, তো এটা হচ্ছে আগে এই জন্যে উত্তম অধিকারী যারা ভক্ত তারা কি করেন, নিয়ম হচ্ছে যদি ধরুন কেউ ভগবানের সেবা করছেন, হঠাৎ করে কোনো ভক্ত উপস্থিত হয়ে গেছে, বিশেষ করে গুরু বা গুরুজন, সঙ্গে সঙ্গে সেই কার্য দেখে আগে তাকে সম্মান দিতে হবে, তারপরে পূজা তো হবেই। হ্যাঁ, তো তিনি যদি ফিরে চলে যান তাহলে কিন্তু অপরাধ হবে। তাই মা যশোদা চিন্তা করছেন, আগে আমাকে এই ভক্তকে রক্ষা করতে হবে। তাই কৃষ্ণকে ফেলে রেখে দিয়ে মা যশোদা ছুটছেন ভক্তকে রক্ষা করতে। তারপরে ভক্তকে রক্ষা করতে গিয়ে এদিকে ভগবানের রাগ হয়ে গেছে। হ্যাঁ, দেখুন লীলা হচ্ছে সমজাত কোপ। হ্যাঁ, এখানে খুব সুন্দর বর্ণনা রয়েছে, সেটা পড়ি। তমঙ্ক মারুরম আপয়ত স্তনম স্নেহ স্নুতম সস্মিত মিক্ষতি মুখম অতৃপ্ত মুৎসৃজ্য জবেন সা জবাত বুত সিচ্চমানে পয়সি তু দধিশ্রিতে। মা যশোদা তখন কৃষ্ণকে কোলে তুলে নিয়ে তার স্তনদুগ্ধ পান করতে দিয়ে স্মিত হেসে তার মুখমণ্ডল দর্শন করেছিলেন। গভীর স্নেহে আপনা থেকেই তার স্তন থেকে দুগ্ধ খরিত হচ্ছিল, কিন্তু তিনি যখন দেখেছিলেন যে চুলার উপরে রাখা দুধের পাত্র থেকে দুধ উধলে পড়ে যাচ্ছিল, তখন তিনি দুগ্ধপানে অতৃপ্ত তার পুত্রকে পরিত্যাগ করে দ্রুতবেগে প্রস্থান করেছিলেন। পান করছে দুগ্ধ, অতৃপ্ত অবস্থায় রেখে চলে গেছেন। যখন আপনার কোনো কিছু খেতে ইচ্ছা হয়েছে, হ্যাঁ, অনেক পরিকল্পনা করে কোন বস্তুটি আপনি সংগ্রহ করেছেন, এবারে থালায় সাজিয়ে দিয়েছেন, হয়তো মাই দিয়েছেন, তারপরে একটা করে খেতে শুরু করেছেন, হঠাৎ করে ধরুন দ্বিতীয়টা নিয়েছেন, তখন মা পুরো প্লেটটা সরিয়ে নিয়েছে, দিয়ে অন্য কাউকে দিতে শুরু করেছে, তখন কি হবে? রাগ হবেই, স্বাভাবিক। তো ভগবানের সংজাত কোপ, কোপ উপস্থিত হয়ে গেছে, জাত হয়েছে। তো ভগবান হচ্ছেন সকলকে তৃপ্তি প্রদান করেন, ভগবান কোন অতৃপ্ত নন, কিন্তু ভক্তের কাছে প্রেমের দ্বারা তিনি অতৃপ্ত অনুভব করছেন। তাই অতৃপ্ত অবস্থায় যখন মা যশোদা তাকে ফেলে ওই দুধকে রক্ষা করবার জন্য গেলেন, তখন কৃষ্ণের কি হলো, ক্রোধের সঞ্চার হলো। সঞ্জাত কোপ সুরিত অরুণাধরম সন্দস্য দধি 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 মন্থন ভাজনম। তো সংজাত কোপ হলো, রাগ হলো, ক্রোধ হলো। তো ক্রোধ কখন হয় না, অতৃপ্ত হয়ে গেলে ক্রোধ হয়। আর ক্রোধটা কোন গুণের প্রকাশ? তমগুণের। তমগুণ রজগুণ, মানে কামনা বাসনা। কামনা বাসনা যখন অতৃপ্ত হয়ে যায় বা সেটা পূরণ হয় না, তখন কি হয়? কোপ হয়। রজগুণ থেকে তমগুণে পর্যবেশিত হয়ে যায়। তো ভগবান তো ত্রিগুণাতীত, তাঁর আবার অতৃপ্ত ভাব, তাঁর আবার কোপ, ইত্যাদি ইত্যাদি, এগুলো তো অসম্ভব। তাহলে কেন হচ্ছে না? ভক্তকে আনন্দ দেওয়ার জন্য, আর সেটা সম্পূর্ণরূপে কৃষ্ণের ইচ্ছাধীন। তাই যখন কোপ হয়ে গেল, সঞ্জাত কোপ, তো ঠোঁট কাঁপতে লাগল, স্ফুরিত অরুণ অধরম। হ্যাঁ, এই অধর ওষ্ঠ, অধরটা কোনটা? এইটা ওষ্ঠটা উপরেরটা, অধর, স্ফুরিত অরুণ অধর, এই নিচের ঠোঁটটা একদম কাঁপতে লাগলো। সন্দস্য মানে দাঁতের দ্বারা ঠোঁটটাকে চেপে রাখলেন আর কি, এত রাগ হচ্ছে ঠোঁট কাঁপছে, দাঁতে চেপেছেন। তারপরে চিন্তা করছেন যে কি করা যায়, করতে করতে দেখছেন যে ওখানে একটা পাথর আছে, পাথরটাকে কৃষ্ণ ঠেলতে ঠেলতে দধি মন্থন ভাজনম, ওই দধি মন্থন যে ভাজন ছিল মানে পাত্র ওখানে দিলেন, ভিত্তা মানে ভেঙে দিলেন। তারপরে কি করলেন, মেশা অশ্রু দৃশ্যত, তিনি কপট অশ্রুপাত করতে শুরু করলেন, মানে কান্না করতে শুরু করলেন। তিনি তারপরে তার ভয়ের সঞ্চার হল, রাগ মানে ক্রোধ হওয়ার পরে যখন সে মানে পাত্রটাকে ভেঙে দিলেন, ভাঙার পরে কি হলো, রাগ মানে ক্রোধ হয়ে, ক্রোধ থেকে কি হলো, ভয় হয়ে গেল, ভয়। হ্যাঁ, কাকে যখন কেউ মারে না, মেরে দেয়, তারপরে ভয়ে কি হবে এরপরে, তো ভয় যাকে ভয় করে সেই ভগবান আজ ভয় পেয়ে গেছেন। কার ভয় পেয়েছেন, মায়ের ভয়, যে মা এখনই আসবে আমাকে মারবে বা শাস্তি দেবে। তাই তিনি চিন্তা করলেন কি করা যায়, তাই পাশের ঘরে চলে গেলেন, আর পুরো দধি পুরো ঘরে একদম ভর্তি হয়ে গেল। তাই তিনি ওই ঘরে যখন গেলেন তখন পায়ের ছাপ সব রেখে গেলেন, যে চোর যতই চালাক হোক না কেন কোনো না কিছু চিহ্ন রেখে দিয়ে যায়, পুলিশ ধরে নেয়, ঠিক কি না, কোনো না কিছু একটা ক্লু রেখে যায়, ঠিক। মানে অনেক চালাকি করে গেলেও ঠিক পায়ের ছাপটা পড়ে গেছে, আর মাঞ্জার সদা এসে বুঝতে পেরেছেন যে এটা কৃষ্ণেরই কাজ, গোপালেরই কাজ, কিন্তু আমার গোপাল গেল কোথায়, ও ওই তো গিয়েছে ওই ঘরে। তবে এতদিন ধরে ওরা যে অভিযোগ করত তার ঠিকই করত, আমি বিশ্বাস করিনি, আজকে দেখলাম যে আমার ছেলেটা কত বদমাশ, আজকে ওকে আমাকে শিক্ষা দিতে হয়। আমি যদি শিক্ষা না দেই তাহলে কে দেবে, হ্যাঁ, রাজার ছেলে এরকম যদি করে তাহলে তো বদনাম হয়ে যাবে, তাকে শিক্ষা দিতে হয়। এই চিন্তা করে মা যশোদা কি করলেন, একটা লাঠি নিয়ে এবং পিছনে ধীরে ধীরে কৃষ্ণকে ধরবার জন্য যাচ্ছেন, কিন্তু কৃষ্ণ তো খুব চালাক, সবসময় এদিক ওদিক তাকাচ্ছে, কৃষ্ণের চোখটা খুব চঞ্চল, একদম একদম লাঠির মতো ঘুরছে, একদম দেখছে ও আসছে, ব্যাস ছুটছেন। এইখানে দামোদরাষ্টকম প্রথম শ্লোক, নমামি শরম সচ্চিদানন্দ রূপম লসত কুণ্ডলম গোকুলে ভ্রাজমানম, আমি ঈশ্বরকে প্রণাম করি, নমামি ঈশ্বরম, কোন ঈশ্বরকে, যার বিগ্রহ হচ্ছে সচ্চিদানন্দ বিগ্রহ, অর্থাৎ যিনি নিত্য, যিনি জ্ঞানময়, যিনি আনন্দময়, সেই ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আমি প্রণাম করি। মঙ্গলাচরণ, তো ভগবান এর মধ্যে মঙ্গলাচরণ তিন প্রকার আছে, বস্তু নির্দেশ আশীর্বাদ আর নমস্কার। এখানে দুইটা করেছেন, নমস্কার করেছেন, নমামি, বস্তু নির্দেশ কাকে নমস্কার করেছেন, তিনি কে, তিনি হচ্ছেন পরমেশ্বর, তার বিগ্রহ হচ্ছে সচ্চিদানন্দময়। লসত কুণ্ডলম গোকুলে ভ্রাজমানম, তার যে মকর কুণ্ডল রয়েছে করণে সেটা আন্দোলিত হচ্ছে, তো এর মাধ্যমে সত্যব্রত মুনি একটা উদাহরণের মাধ্যমে সব বোঝাচ্ছেন যে তার অঙ্গে যে সমস্ত ভূষণ রয়েছে সবই তারা লীলা করছেন, ভগবানের অঙ্গে তার বিবিধভাবে খেলা করছেন। যেমন একটা বর্ণনা আছে না, যে চরণের নূপুর রণ রণিয়া, চরণের নূপুররা কি করছে, রণ করছে, একে অপরের সঙ্গে যুদ্ধ করছে, মানে ঘর্ষণ হচ্ছে, আর ফলে কি হচ্ছে, সুন্দর শব্দ ধ্বনিত হচ্ছে। সেখানে সেই বাল গোপাল এইভাবে গোকুলে ভ্রাজমানম, গোকুলে, অ্যাকচুয়ালি এটা গোকুলে হচ্ছে, গোকুলে নন্দগায় নয় গোকুলে, কৃষ্ণের যে লীলা প্রথমে গোকুলে হয়েছিল মহাবনে, মহাবনের মধ্যে গোকুল, তারপরে কৃষ্ণ আসেন ছোটি করা, তারপরে ওখান থেকে আবার তারা চলে যান নন্দগাঁয়ে। তো বৃষভানু রাজও এরকম, প্রথমে রাওয়েলে ছিলেন, তারপরে বাসন্তী বলে একটা জায়গা আছে ব্রজে, ওখানে তারা আসেন, তারপরে আবার বৃন্দাবন লীলা হয়ে যাওয়ার পর যখন কৃষ্ণকে নিয়ে নন্দ মহারাজ নন্দগাঁয়ে গেলেন, তখন চলে যান ওই বর্ষানাতে। কৃষ্ণকে নিয়ে নন্দ মহারাজ শেষে নন্দগাঁয়ে কেন গেলেন না, গোকুলে অনেক উৎপাত হচ্ছিল, অসুরেরা গোকুলে আসত, তাই কৃষ্ণ মানে তার সব আলোচনা করে সিদ্ধান্ত নিলেন এই নন্দীশ্বর যে পর্বত রয়েছে ওখানে আমাদের বসবাস করতে হবে, কেন তাহলে অসুরেরা আসতে পারবে না, কেন ওখানে একটা অভিশাপ আছে। হ্যাঁ, মহাদেব এ দিয়েছেন যে এখানে যারা আসবে তারা সব পাথর হয়ে যাবে, কোনো অসুর যদি এখানে আসে তাহলে পাথর হয়ে যাবে, তাই কোনো অসুর পাথর হওয়ার ভয়ে ওখানে আসে না, তাই নন্দগাঁয়ে কোনো অসুর আসতে সাহস করে না। কিন্তু কৃষ্ণ তো লীলাধর, তিনি স্বয়ংই এই সমস্ত অসুরদেরকে মারবার জন্য তিনি বিবিধ বনে গিয়ে লীলা করেন। তাই হবে বালগোপাল তিনি গোকুলে ভ্রমণ করছেন ভ্রাজমানম। তো যশোদা ভিয়ত উলুখলাপ ধাবমানম, যশোদার ভয়ে উলুখল থেকে কৃষ্ণ ধাবমান হয়েছিলেন। এখানে উত্তার্য গোপী সুশ্রিতাং পয়পুন প্রবিষ্ট সংদৃশ্য চ দগ্ধমত্রকম ভগ্নং বিলক্ষ সশুতসা সশুতস্য কর্মত যাহাস তং চাপি না তত্র পশ্যতি। মা যশোদা চুলা থেকে গরম দুধ নামিয়ে রেখে দধিমন্তাসনে ফিরে এসে দেখলেন যে দধিহণ্ড ভগ্ন হয়েছে, এবং সেখানে কৃষ্ণকে না দেখতে পেয়ে তিনি বুঝতে পেরেছিলেন যে সেটি কৃষ্ণেরই কার্য। কৃষ্ণ তখন উল্টা হয়ে রাখা একটি উদুখলে উপরে বসে তার ইচ্ছা মতো দই ননি আদি দুগ্ধজাত দ্রব্য বানরদের বিতরণ করছিলেন। মানে আকাশ পরিষ্কার হয়েছে, বানরের সব এসেছে, ব্যাস প্রথমেই ঘরের মধ্যে দেখছে আর খুব সুন্দর ব্যাপার, গোপাল একদম মাখন নিয়ে প্রস্তুত হয়েছে, সকলকে বান্দরদেরকে খাওয়াচ্ছে। অনেক সময় বান্দরেরা মাখন খেতে খেতে তার পেট ভরে যায়, কত আর খাবে, পেট ভরে যায়। তখন কৃষ্ণ বলে, মানে অন্যান্য ঘরে, এই ঘরে নয়, কৃষ্ণ বলে এদের মাখনে কোনো স্বাদ নেই, হ্যাঁ বান্দরেরা পর্যন্ত খাচ্ছে না, মানুষ খাবে কি। হ্যাঁ, বলে কি করে, একদম মাখন ভর্তি হাঁড়ি ওখানে ভেঙে টেঙে দিয়ে সব চলে যায়। তাই তারা বলে যদি খাচ্ছে খাক, কিন্তু তোমার গোপাল এত নষ্ট করে কেন, হ্যাঁ পুরো মাখন হাঁড়ি দধির হাঁড়ি সব ভেঙে টেঙে দিয়ে চলে যায়, আর যখন কিছু না পায় আমরা অনেক দূরে রাখি, তখন তারা কি করে না, ঘুমন্ত শিশুকে চিন টিকেট দেয়, হ্যাঁ আর সে চিৎকার করতে থাকে, আর 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 অনেক কিছু লীলা রয়েছে। যাই হোক, সেখানে চুরি করার ফলে তার মা তাকে তিরস্কার করতে পারেন বলে মনে করে শঙ্কিত ভাবে ইতস্তত দৃষ্টিপাত করছিলেন, না এদিকে অনেক তাকাচ্ছেন না পুরো। হ্যাঁ, মা যশোদা তখন তাকে এই অবস্থায় দেখে ধীরে ধীরে তার পিছনে এসে উপস্থিত হয়েছিলেন। শ্রীকৃষ্ণ যখন তার মাকে ছড়ি হাতে সেখানে উপস্থিত দেখলেন, তখন তিনি দ্রুত বেগে উদ্ধকুলের উপর থেকে লাভ দিয়ে নেমে এসে পলায়ন করেছিলেন। সত্যব্রত মুনি বহু পূর্বে লীলা দর্শন করেছেন, মানে কৃষ্ণের এই ব্রহ্মাণ্ডে লীলার পূর্বে, তার আবির্ভাবের পূর্বে তিনি ধ্যানের যোগে এই লীলা দর্শন করে এই অষ্টকম লিখেছিলেন। যেভাবে বাল্মীকি মুনি ভগবান রামচন্দ্রের আবির্ভাবের পূর্বেই তিনি রামায়ণ লিখেছিলেন, সব ধ্যানের মাধ্যমে তারা দর্শন করেছেন, ভগবানের লীলা তো নিত্য লীলা, তাই দর্শন করেছিলেন। সেখানে যশোদার ভয়ে কৃষ্ণ উদুখল থেকে ধাবমান হয়েছিলেন, পরামিষ্ট তত্ত্বং ততদূর্ত গোপ্পা, ছুটছেন কিন্তু মা যশোদা তার থেকেও তীব্র গতিতে ছুটে কৃষ্ণকে গোপ্পা মানে সে গোপী দ্রুত দ্রুত বেগে কৃষ্ণকে ধরে ফেললেন। এখানে শ্রীকৃষ্ণের বর্ণনা করতে গিয়ে সুখদেব গোস্বামী বলছেন যে মায়ের কত ভাগ্য, যাকে যোগীরা কঠোর তপস্যার বলে পরমাত্মারূপে তার ধ্যান করার দ্বারা ব্রহ্মে লীন হয়ে যাওয়ার চেষ্টা করেও তাকে প্রাপ্ত হয় না। মা যশোদা সেই ভগবান শ্রীকৃষ্ণকে তার পুত্র বলে মনে করে তাকে ধরার জন্য তার পিছনে ধাবিত হয়েছিলেন। হ্যাঁ, ব্রহ্মসংহিতাতে বর্ণনা করেছে, ব্রহ্মাজি বলছেন যোগীরা মনের গতিতে ভগবান শ্রীকৃষ্ণকে ধরতে পারেন না। হ্যাঁ, আর মা যশোদা কি করছেন, কৃষ্ণকে ধরবার জন্য পিছনে পিছনে ধাবিত হচ্ছেন। সমস্ত ব্রহ্মাণ্ডে সমস্ত মহান মহান দেবতা ঋষিরা সব দর্শন করেছেন যে মা যশোদার কি ভাগ্য, শ্রীকৃষ্ণের অনুধাবনকারিণী সুমধ্যমা যশোদা দেবীর গতি তার নিতম্ব ভারের মন্থর হয়েছিল। দ্রুত বেগে শ্রীকৃষ্ণের পেছনে ধাবিত হওয়ার ফলে তার কবরী শিথিল হওয়ায় তার থেকে ফুলগুলি স্খলিত হয়ে তার অনুগমন করছিল। যে কবরীতে ফুল ছিল না, কি ফুল ছিল, মালতী ফুল, মালতী, যে মালতি ফুল কার্তিক মাসের শেষে আমরা দিতেই পারি না, দুষ্প্রাপ্য হয়ে যায়, তো মালতী ফুল। তাহলে ওখানে ব্রজে কত মালতী ফুল ছিল তাই না, মালা ধারণ করে মা যশোদা প্রতিদিন পড়তেন অমাবস্যা তিথিতে, তারপরে পূর্ণিমাতে আর ফুল পাওয়া যায় না। সেখানে মা যশোদার যখন ছুটছেন তখন ফুলগুলো সব ধীরে ধীরে মা যশোদার অনুগমন করছেন। তো বলছেন আচার্যরা যে এই ফুলগুলো চিন্তা করছেন যে দেখো যোগীরা পর্যন্ত যাকে ধরতে পারে না মনের গতিতে, সেই গোপালকে ধরবার জন্য মা যশোদা ছুটছেন, মায়ের কত ভাগ্য। হ্যাঁ, তাই মায়ের পিছনে পিছনে আমরাও ছুটি, আর মায়ের মাথায় থাকবো কি, মায়ের চরণ তলে পড়ে যাই বলে সকলে চরণে লুটিয়ে পড়েছেন, দিয়ে তারা ভূমিষ্ঠ হয়ে গেছেন, মাকে প্রণাম, তার চরণে আমাদের প্রণাম। সবাই সমস্ত কিছুই চিন্ময় তাদের মনোভাব। সেইভাবে মা যশোদা কি করলেন, তারপরে ধরে নিলেন। তো ধার পূর্বে কিছু কথোপকথন সব রয়েছে, তো মা যখন ছুটছেন গোপাল বলছে যে মা তুমি আমাকে, তুমি আমার পেছনে পেছনে কেন ছুটছ, বলছে তোমাকে ধরবো বলে, তুমি আমাকে ধরে কি করবে, হ্যাঁ তোমাকে মারবো, বলছে তাই, তাহলে তুমি আমাকে ধরতে পারবে না। হ্যাঁ, বলে না তুই আগে ধরা দে, বলছে তুমি আগে লাঠি ফেলে দাও তারপর ধরা দেবো, বলছে না তুই আগে ধরা দে তারপরে আমি লাঠি ফেলবো। এইভাবে অনেক কথা হচ্ছে, হতে হতে মা যশোদা ধরে ফেলে এবারে লাঠিটা এরে করছে আর কি। এখন কৃষ্ণ পুরো ভয় পেয়ে গেছেন, রুদন্তম মুহুর নেত্র যুগ্মং মৃজন্তম করম ভুজ যুগ্মেন শতঙ্ক নেত্রম। রুদন্তম মুহুর নেত্র, রোদনের ফলে তার নেত্র থেকে মুহুমুহু অশ্রুপাত হচ্ছে, অনবরত ধারায় অশ্রু বিসর্জন হচ্ছে। আর করম ভুজ যুগ্মেন দুটো হাতের দ্বারা, অম্বুজ মানে মানে পদ্ম হস্তের দ্বারা তিনি দুই চোখ মানে ঘষছেন, তার ফলে চোখের জল আর কাজল মিলে তার সমস্ত মুখে লেপন হয়ে গেছে, এক অদ্ভুত রূপ হয়ে গেছে। আর কি হচ্ছে, এই যে যখন লাঠিটা এরম এরম করছে তখন কৃষ্ণ ভয় পেয়ে গেছে, তার সমস্ত শরীর কাঁপছে, এখানে মুহুর শ্বাস কম্প, তার ঘন ঘন শ্বাস হচ্ছে আর কম্পিত হচ্ছে, তীরেকাঙ্ক কণ্ঠ, যে কণ্ঠে যে ত্রিবলির দাগ রয়েছে এ সমস্ত মহাপুরুষের লক্ষণ, কণ্ঠে ত্রিবলির দাগ, তারপরে নাভির তলদেশে ত্রিবলির দাগ রয়ে থাকে, তো এইভাবে উঠে নামাও করছে আর কি। এ হচ্ছে না, এই দাগটা কম বেশি হচ্ছে, সংকোচন প্রসারণ হচ্ছে। ঠিত করিব দামোদরম ভক্তিবদ্ধম, এই অদ্ভুত দামোদরের প্রতি আমার যেন ভক্তি ঠিত হয়। সেই ভক্তিবদ্ধ শ্রী দামোদরকে বন্দনা করি। মা যশোদা তাকে ধরে ফেললে কৃষ্ণ অত্যন্ত ভীত হয়ে তার অপরাধ স্বীকার করেছিলেন। মা যশোদা তখন দেখলেন যে কৃষ্ণ ক্রন্দন করতে করতে তার হাত দিয়ে নয়নযুগল ঘর্ষণ করার ফলে তার সারা মুখে কাজল লেগে গেছে। মা যশোদা তখন তার সুন্দর পুত্রটিকে হাত দিয়ে ধরে মৃদু ভর্ৎসনা করতে লাগলেন। অনেক রকমের কথা বললেন যে তুমি যা করেছ, হ্যাঁ কি করে করলে তুমি, তোমার জন্যই তো আমি মাখন তুলছিলাম, তোমার জন্যই তো দুধ রক্ষা করছিলাম, তুমি কেন এইভাবে দধি ভাণ্ড ভাঙলে, তুমি কেন এইভাবে এই সমস্ত মাখনগুলোকে বাঁদরদেরকে বিতরণ করে দিলে, তোমার কার্যকলাপ সব বাঁদরের মতো। তখন গোপালের গায়ে লেগে গেছে, কি আমার কার্যকলাপ বাঁদর? বলছে হ্যাঁ বাঁদরের মতো না, তুমি একটা বাঁদর। আমি বাঁদর? বলছে হ্যাঁ তুমি বাঁদর, বাঁদরের মতো, তোমার তোমার সমস্ত কার্যকলাপ বাঁদরদের নিয়ে, এই বাঁদরদের সঙ্গে থেকে থেকে তুমি একটা বাঁদর হয়ে গেছো, তাই আমাকে বাঁদর বলা হলো। বলছে ঠিক আছে তাহলে আমি বাঁদর? বলছে হ্যাঁ বাঁদর। ঠিক আছে তাহলে আমি বাঁদরদের সঙ্গেই থাকবো, আমি আর ঘরে যাব না। খুব অভিমান গোপালের যে আমাকে মা বাঁদর বলল, ঠিক আছে আর আমি ঘরে যাব না, এই বাঁদরদের সঙ্গে থাকবো। ঠিক অভিমান সহকারে কৃষ্ণ যখন বলছেন তখন মা যশোদার হৃদয়ে লেগেছে যে সত্যি ও খুব আঘাত পেয়েছে, আর ও খুব জেদি, হ্যাঁ যেটা বলে সেটাই করে। এখন ওকে যদি ছেড়ে দেই তাহলে কিন্তু বাঁদরদের সঙ্গে চলে যাবে, তার বনে চলে যাবে, আর বনে যদি চলে যায় তাহলে ওকে দর্শন না করতে পেরে তো আমি প্রাণে বাঁচব না, তাই ওকে এতটা ভয় দেখানো উচিত নয়, ওকে বেঁধে রাখা দরকার, কেন ছেড়ে দিলে চলে যাবে, বেঁধে রাখা দরকার। তাই যশোদা মা সিদ্ধান্ত নিলেন বাঁধার। গোপাল যখন এইভাবে অভিমান সহকারে কথা বললেন, ত্যাক্তা জ্যেষ্ঠিম সুতং ভীতং বিজ্ঞায়ার বিজ্ঞায় অর্ভক বৎসলা ইয়েষ কীলতং বদ্ধুম দামনা তিবীর্য কবিদা। মা যশোদা সর্বদাই শ্রীকৃষ্ণের প্রতি গভীর স্নেহে বিহ্বল থাকতেন, তাই তিনি জানতেন না শ্রীকৃষ্ণ কে, একবার জানানোর চেষ্টা করেননি কৃষ্ণকে, তার প্রভাব কি রকম। কৃষ্ণের প্রতি মাতৃস্নেহবশত তিনি কখনো জানার চেষ্টাও করেননি যে তিনি কে ছিলেন। তাই তিনি যখন দেখলেন যে তার পুত্রটি অত্যন্ত ভীত হয়েছেন, তখন তিনি তার হাতের ছড়িটি ফেলে দিয়ে তাকে বেঁধে রাখতে চেয়েছিলেন যাতে তিনি আর কোনো দুষ্টুমি না করতে পারেন। তার শেষে প্রসঙ্গে আছে, বলরাম ওই দিন ছিলেন না, বলরাম একটু গিয়েছিলেন উপানন্দের বাড়িতে, তো অনেক ঘটনা হলো, তারপরে মা যশোদা বাঁধলেন, বাঁধার পরে কি হলো, সেই যমাল অর্জুনকে ভগবান উদ্ধার করলেন, তো তখনও সেই অবস্থায় রয়েছে। তো যখন বলরাম এসে দেখলেন যে কৃষ্ণকে বাঁধা হয়েছে, তখন কৃষ্ণকে বললেন, কৃষ্ণ তোমাকে কে বেঁধেছে? কৃষ্ণ কিছু বলে না, তখন সকারা বলছেন যে মা বেঁধেছে। হ্যাঁ মা বেঁধেছে, তো মায়ের কাছে গিয়েছে, মা তুমি ওকে বেঁধেছ? বলছে হ্যাঁ বেঁধেছি, কি হয়েছে? বলছে কি হয়েছে মানে তুমি জানো ওকে, ওকে তুমি জানো না তাহলে এরকম বাঁধতে পারতে না, তাহলে কে বল না তুই কে? বলে ও ভগবান। বলছে ভগবান? বলছে হ্যাঁ। আর তুই? বলছে আমিও ভগবান। বলছে তাই? আমার হবেই হয়তো ভগবান এসে গেছে। বলছে দাঁড়া তুই ভগবান তো, তোকে দেখাচ্ছি মজা, আয় বলে ছুটছে। আর বলরাম জানে যে যদি ধরতে পারে তাহলে আমাকে বেঁধে দেবে। তুই যদি ভগবান হোস তাহলে পালাচ্ছিস কেন, আয় দেখি। তো ভগবান ছুটছেন, এই হচ্ছে মা যশোদা, মানে মাতৃ স্নেহ বাৎসল রস। মা যশোদা জানতেও চাননি যে কৃষ্ণকে, একবার তো যখন স্তন পান করাচ্ছিলেন তখন তিনি হাই তুলেছিলেন, গোপাল হাই যখন তুললেন তখন দেখতে পাচ্ছেন, হ্যাঁ বিশ্বরূপ সাপ। একবার দেখেছিলেন আর দ্বিতীয়বার যখন মাটি ভক্ষণ করেছিলেন তখন। তো তাতে কিছু সময় মোহিত হয়ে গেছিলেন, কিন্তু আবার চিন্তা করলেন মনে হচ্ছে মায়া, হ্যাঁ ভ্রম হয়ে গেছে আমার। হ্যাঁ আরে এই তো গোপাল, আর গোপাল সঙ্গে সঙ্গে এসে জড়িয়ে হচ্ছে মা মা মা, ব্যাস মা ডাক শুনে একদম ভুলে গেছেন। কেননা যদি এরকম বিশ্বরূপ দেখে যদি তিনি ঐশ্বর্য ভাব প্রকাশ করেন তাহলে তো বাৎসল্য রস পুষ্ট হবে না। তাই কৃষ্ণ কি করলেন, তিনি নিজেকে লুকিয়ে রাখলেন। তো এইভাবে হ্যাঁ এখানে বলছেন ভগবানের আদি অন্ত নেই, বাহ্য অন্তর নেই, পূর্ব পশ্চাৎ নেই। খুব সুন্দর শ্লোক, না চন্তর না বহির্জস্ব না পূর্বং না পি চাপরম, পূর্বাপরম বহিষ্চন্তর জগত জগৎজ। যার আদিও নেই অন্তও নেই, বাহ্যও নেই আর অন্তরও নেই, পূর্বও নেই পশ্চাৎও নেই, অর্থাৎ তিনি সর্বব্যাপ্ত, সবকিছু মধ্যে তিনি আছেন আর সবকিছু তার মধ্যে রয়েছেন, তিনি আছেন ভগবান। অনরণীয়ান মহতো মহিয়ান, তিনি সবচেয়ে বৃহৎ, আবার যিনি সবচেয়ে ক্ষুদ্র হতে পারেন তিনি আছেন ভগবান। যেহেতু তিনি কালের নিয়ন্ত্রণাধীন নন তাই তাঁর কাছে অতীত বর্তমান ভবিষ্যতে কোনো পার্থক্য নেই, তিনি তার চিন্ময় স্বরূপে নিত্য বর্তমান, দ্বৈতভাবের অতীত। পরম তত্ত্ব হওয়ার ফলে যদিও তিনি সবকিছুরই কার্য কারণ, তবুও তিনি কার্য কারণের দ্বৈতভাব থেকে মুক্ত। কার্যকারণ ভালো মন্দ দিন রাত্রি সুখ দুঃখ, এই যে দ্বিধা দ্বন্দ্বভাব, এর থেকে ভগবান মুক্ত। সেই অব্যক্ত পুরুষ যিনি সমস্ত ইন্দ্রিয় অনুভূতি অতীত, তিনি এখন একটি নর শিশুরূপে আবির্ভূত হয়েছেন। মা যশোদা তাকে তার পুত্র বলে মনে করে দড়ি দিয়ে একটি উদুকলে বেঁধে রেখেছিলেন। তারপরেই বর্ণনা করেছেন, মা যশোদা যখন অপরাধী বালককে বাঁধার চেষ্টা করেছিলেন তখন তিনি দেখলেন যে বন্ধন রজ্জুটি দুই অঙ্গুলি পরিমাণ ছোট, তাই তিনি তখন সেই রজ্জুটির সঙ্গে আরেকটা রজ্জু যুক্ত করেছিলেন। ইতিদৃক সলীলাদি আনন্দকুণ্ডে সঘসং নিমজ্জন্তম আখ্যাপায়ন্তম। এই প্রকার লীলা বিলাসের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের আনন্দ কুণ্ডে ডুবিয়ে রেখেছিলেন। হ্যাঁ কি কুণ্ডে ভক্তরা পড়ে গেছে, আনন্দ কুণ্ডে। কুণ্ড মানে কুঁ, কূপ। তো কূপে যদি কেউ পড়ে যায় গভীর কূপে, উঠে আসতে পারে, হাবুডুবু খায়, প্রার্থনা করে বাঁচাও বাঁচাও মানে এই কূপ থেকে রক্ষা করো। সেই ভক্তদেরকে ভগবান আনন্দ কূপে এমনভাবে নিমজ্জিত করে ফেলেছেন যে ভক্তরা আর তাদের কোনো বাহ্যিক জ্ঞান নেই, কূপের ভিতরেই তারা ডুবে গেছে, আর তার ডাকার কোনো ক্ষমতা নেই যে বাঁচাও বাঁচাও, আর তারা সম্পূর্ণরূপে একদম কৃষ্ণ লীলায় মত্ত ব্রজবাসীদের। ইতিদৃক সালের এই প্রকার লীলা বিলাসের দ্বারা ভগবান তার ভক্তদের আনন্দ কুণ্ডে নিমজ্জিত করেন। যিনি ভগবত ঐশ্বর্য জ্ঞানপরায়ণ ভক্ত সমূহে আর যারা ঐশ্বর্যপরায়ণ ভক্ত তাদেরকে দেখাচ্ছেন যে আমি ভক্ত কর্তৃক জয়ী হয়েছি, ভক্তের জিতত্তম তদীয় শীতজ্ঞেশ, তাদেরকে জানাচ্ছেন যারা মানে আমাদের মতন ভক্ত থেকে। হ্যাঁ যাদের ঐশ্বর্য জ্ঞান রয়েছে ভগবান বলে আমরা জানি কৃষ্ণকে, হ্যাঁ তাদেরকে দেখাচ্ছেন যে ভগবান যে তিনি ভক্ত কর্তৃক পরাজিত। পুনঃপ্রেমতস্তং শতাবৃত্তিবন্দে, সেই ঈশ্বরূপী দামোদরকে আমি প্রেম সহকারে শত শতবার বন্দনা করি। বরং দেব মোক্ষং না মোক্ষাবধিংবা, হে দেব আমি তোমার কাছে মুক্তির বর চাই না। মোক্ষাবধিংবা মোক্ষের থেকেও অধিক যেটা সেটা হচ্ছে বৈকুণ্ঠলোক প্রাপ্তি, সেই বৈকুণ্ঠলোক প্রাপ্তিও আমি চাই না। না চান্নং বৃণহম বরেষাদপিহ, তবে আমি কেবল এই প্রার্থনা করি যে যে গোপুরনাথ গোপালবালম সদামে মনস্থা বিরাস্তি কিমন্নি, সেই গোপাল রূপ বৃন্দাবনে যে লীলা তুমি করেছো সেই বাল গোপাল রূপ যেন আমার মনে সর্বদা জাগরিত থাকে। বলুন যে বলছেন ঠিক আছে না, তাহলে আমরা রাখবো, নাহলে আর তাহলে আমরা দেখছি আর আছে পাঁচ সাত মিনিট করে কয়েকটা শ্লোকের অনুবাদটা পড়ে দেই। তাহলে কয় আঙুল কম পড়লো? দুই আঙুল কম পড়লো। হ্যাঁ হ্যাঁ, তো মা যশোদা যখন কৃষ্ণকে বাঁধার জন্য দড়ি গ্রহণ করেছেন, কৃষ্ণের কোমর এইটুকু দড়ি লাগবে এইটুকু, তো বাঁধতে গিয়ে দুই আঙুল কম। তো কৃষ্ণকে যখন বাঁধার চেষ্টা করলেন যশোদা মা, তখন কৃষ্ণের বিভুত্তা শক্তি, কৃষ্ণের অসংখ্য শক্তি রয়েছে, বিভু শক্তি, যে শক্তির মধ্যে কৃষ্ণ বিভুত্ব প্রকাশ করেন, তিনি সব কিছু মহৎ সব কিছু তার মধ্যে নিহিত রয়েছে এই শক্তি। তো সেই শক্তি চিন্তা করলেন যে কি আমার প্রভুকে যশোদা বাঁধবে, কি করে বাঁধে দেখি, আমি বাঁধতেই দেবো না, বলে কোমরের মধ্যে সে শক্তি আবির্ভূত হয়ে গেল। আর যত বাঁধতে যায় সে শক্তি বাড়তে থাকে, হ্যাঁ দড়ি কম পড়তে থাকে, তারপরে যখন বাঁধা হলো না তখন আরেকটা দড়ি ওখানে যুক্ত করা হলো, দেখেন দুই আঙুল কম, আবার যুক্ত করা হলো দুই আঙুল কম। এই তো ঘটনা ছড়িয়ে পড়েছে, যারা যারা সব অভিযোগ করেছে সকলে এসেছে বলছে ওকে বাঁধো, তুমি তো বিশ্বাস করেছিলে এতদিন, হ্যাঁ বাঁধো, তোমার ঘরে যদি কোন দড়ি অভাব হয় আমরা সকলে নিয়ে আসছি দড়ি। আর কৃষ্ণ দেখছে যে কারা কারা দড়ি দিচ্ছে, পরে একদম সুদে আসলে হবে। তারপরে কেউ কেউ বলে বলছে তো মা যশোদা এবং প্রয়াস করা সত্ত্বেও যখন যখন বাঁধা হচ্ছে না তখন কেউ কেউ বলছে দেখো তুমি ওকে বাঁধতে পারবে না, বলছে হ্যাঁ বাঁধতে পারবো না, মা যশ মায়েরও খুব জেদ বেড়ে গেছে ওকে বাঁধবই আমি। তখন কেউ বলছে দেখো ওর কপালে বাঁধন নেই, হ্যাঁ কেন তুমি ওকে বাঁধার চেষ্টা করছো, যার কপালে বাঁধন নেই তাকে বাঁধতে পারবে? বলছে দেখি ওর কপালে বাঁধন আছে কি না, আমি বেঁধেই ছাড়বো। বলে মায়ের জেদ বেড়ে যাচ্ছে, হ্যাঁ যত বাঁধা হচ্ছে না মায়ের দুশ্চিন্তা বেড়ে যাচ্ছে, তোমার টেনশন যাকে বলে, কি হচ্ছে টেনশন বেড়ে গেলে কি হয়, হ্যাঁ ঘাম হয়, সমস্ত শরীর একদম ঘামে ভিজে যাচ্ছে। তো মায়ের পরিশ্রম প্রয়াস, প্রয়াসে কোনো ত্রুটি নেই। তখন গোপাল দেখলেন যে মায়ের প্রয়াসের কোনো ত্রুটি নেই, একদম চেষ্টা চল চালাচ্ছেই চালাচ্ছে। তখন ভগবানের মনের মধ্যে করুণা হলো, করুণা। তো এই দুটো আঙুল কম আচার্যরা বলছেন এই জন্যে যে আমরা কৃষ্ণকে বাঁধতে পারি না যেহেতু আমাদের সেরকম প্রয়াস নেই, আর প্রয়াস না থাকায় আমরা বাঁধতেই পারি না, চেষ্টা কি করে করি না, বাঁধব কি করে। আর যদি চেষ্টা কেউ করেও অনেক চেষ্টা করে, ভক্তি হচ্ছে সুর দুর্লভা, ভক্তির ছয়টা বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটা বৈশিষ্ট্য কি, একটা বৈশিষ্ট্য কি কি সুদুর্লভা, কেন সুদুর্লভা কেন বলুন, ভক্তিরা সম্মিলিত সিন্ধুতে পড়ানো হয়েছিল যে কৃষ্ণ কাকু প্রথম হচ্ছে কারণ যে কেউ নিজের প্রচেষ্টার দ্বারা কৃষ্ণকে বশীভূত করতে পারে না, ভক্তি লাভ করতে পারে না। আর দ্বিতীয় হচ্ছে কৃষ্ণ কাউকে ভক্তি দেন না, কারণ কৃষ্ণ যদি দেন ভক্তি তাহলে সেই ভক্তি দ্বারা তিনি বশীভূত হয়ে যাবেন। এই দুটো কারণ, সুদুর্লভা, সুদুর্লভ না সুদুর্লভা ভক্তি। তা কৃষ্ণ সহজে ভক্তি দেন না, কেননা তিনি জানেন যে যদি আমি দেই তাহলে এই ভক্তের আমি অধীন হয়ে যাব। তাই যাকে তিনি দেবেন তাকে অনেক পরীক্ষা করবেন, তাই না? আমার পরীক্ষা নাও করতে পারেন, কৃষ্ণ স্বতন্ত্র। সেখানে মা যশোদা এইভাবে গভীর প্রচেষ্টা দর্শন করে গোপালের মনে করুণার উদ্রেক হল। একদিকে মানে মা যশোদার প্রয়াস, প্রয়াসে কোনো ত্রুটি নেই, প্রয়াস করেই চলেছেন যে বাঁধবই, অনেকে অনেক নিরুৎসাহিত করছে, তাই না? আমাদের এখানে অনেকে নিরুৎসাহিত করবে, হ্যাঁ, যে এত বছর ধরে তুমি জপ করছো এখনো কিছু পেলে, কি হলো এত কষ্ট কেন, তাই কারণে অনেক রকমের সব নিরুৎসাহিত করবে, আর দরকার নেই রেখে দাও, আর হবে না এই জন্মে হবে না, অনেকে নিরুৎসাহিত হয় সত্যিকার আমার আর এই জন্মে হবে না, হ্যাঁ আমার ভগবত ধামে যেতে গেলে অনেক বহু জন্ম লাগবে, এরকম অনেক ভক্তরা মনে করে না, চেষ্টা চালিয়ে যেতে হবে। মা যশোদা এই দৃষ্টান্ত দ্বারা যে তুই কত প্রকারের নিরুৎসাহিত করছেন, কিন্তু মা যশোদা চেষ্টার কোনো ত্রুটি নেই, না আমি ওকে বাঁধবই, এই চেষ্টা যখন দেখলেন তখন সঙ্গে সঙ্গে গোপালের মনে করুণা হলো, সঙ্গে সঙ্গে বিভূত শক্তি তিনি অন্তরিত হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে একদম গোপালকে বেঁধে ফেললেন, আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। তবু বুঝতে পারছেন না, এটা হচ্ছে যোগমায়ের প্রভাব, যে এত দড়ি দিয়েও আমি গোপালকে মারতে পারলাম, কেন মারতে পারলাম না, কি কারণ? আর এক্ষুনি মাথা পড়ে গেল, সেই তো ছোট্ট দড়িটা যে মাথা হয়ে গেল। তো যাই হোক, বাঁধা হয়ে গেছে, এরপরে আরেকটা দিক, দড়ির আরেকটা দিক ওই উদুখলটা যে ছিল সেই উদুখলটাতে জড়িয়ে দিল, দিয়ে অনেক খেলা সব খেলনা দিল, হ্যাঁ সরস্বতী, লক্ষ্মী, হ্যাঁ হাতি, ঘোড়া, মানে বিভিন্ন সব খেলা। তো বিভিন্ন খেলা নিয়ে কৃষ্ণ অনেক রকমের ভাব আদান প্রদান করলেন। তারপরে তো এইখানে এই বর্ণনাটা পড়ি, মা যশোদার প্রশংসা করছেন সুখদেব গোস্বামী এইভাবে। মা যশোদা তার গৃহে সমস্ত রজ্জু একের পর এক যুক্ত করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি কৃষ্ণকে মারতে পারলেন না। মা যশোদার সখী প্রতিবেশিনীরা গোপীরা সেই মজার ব্যাপারটি দর্শন করে হাসছিলেন, মা যশোদার পরিশ্রান্ত হয়ে হওয়া সত্ত্বেও হাসছিলেন, এইভাবে তারা সকলেই বিস্মিতা হয়েছিলেন, অবাক হয়ে গেছিলেন। মা যশোদার পরিশ্রান্ত হয়ে ঘর্মাক্ত কলেবর হয়েছিলেন এবং তার কবরীস্থিত মালা স্খলিত হয়েছিল। বালকৃষ্ণ তার মাকে এইভাবে পরিশ্রান্ত দেখে তাঁর প্রতি কৃপাপরায়ণ হয়ে বন্ধনগ্রস্ত হয়েছিলেন। হে মহারাজ পরীক্ষিত, শ্রী ব্রহ্মা ইন্দ্র প্রভৃতি মহান দেবতাগণ সহ এই নিখিল বিশ্ব যার বশীভূত, সেই স্বতন্ত্র ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে তার ভক্তের বশ্যতা প্রদর্শন করেছিলেন। শ্রী ব্রহ্মা পর্যন্ত যার বশীভূত, তাই সুখদেব গোস্বামী দুটো শ্লোক খুব সুন্দর বলছেন, নেমং বিরিঞ্চ ন ভবন শিরপঙ্গ সংশ্রয়া প্রসাদম লেভিরে গোপী জপ্তত প্রাপ্য বিমুক্তিলাদ। সে গোপী মা যশোদা জগতের মুক্তিদাতা শ্রীকৃষ্ণের কাছ থেকে যে অনুগ্রহ লাভ করেছিলেন, সেই প্রকার অনুগ্রহ ব্রহ্মা, মহেশ্বর, এমনকি ভগবানের অর্ধাঙ্গ বিলাসিনী লক্ষ্মীদেবীও প্রাপ্ত হননি। কারা কারা প্রাপ্ত হননি? মা যশোদা যেভাবে কৃপা পেয়েছিলেন, বলুন মাতাজি আপনি, না না ওই মাতাজি, হ্যাঁ আপনি আপনি, না এই তো হচ্ছে মেরুন কালারের শাড়ি বর্ডার, মানে আপনার সামনে, আপনার সামনে আপনার, হ্যাঁ বলুন আপনি আপনি, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন না, হ্যাঁ তো কে জানতে পারেননি? শ্রী ব্রহ্মা অর্ধাঙ্গ বিলাসিনী লক্ষ্মী দেবী পর্যন্ত যে কৃপা প্রাপ্ত হতে পারেননি সেই কৃপা কে পেয়েছিলেন? যশোদা মা। সেটা সুখদেব গোস্বামী যশোদা মায়ের ভাগ্যের প্রশংসা করেছেন, নায়ং সুখাব ভগবান দেইনাং গোপিকা সুত জ্ঞানীনাং চাত্ম ভূতানাং যথা ভক্তি মতামিহ। যশোদানন্দন ভগবান শ্রীকৃষ্ণ স্বতঃস্ফূর্ত প্রেমময়ী সেবায় যুক্ত ভক্তদের পক্ষে যেরকম সুলভ, মনোধর্মী জ্ঞানী আত্মোপলব্ধি প্রয়াসী তাপস অথবা দেহাত্মবুদ্ধি পরায়ণ ব্যক্তিদের পক্ষে তেমন সুলভ নন। ভক্তির দ্বারাই ভগবানকে একমাত্র লাভ করা যায়, ভক্তি ছাড়া ভগবান কোনো কিছুর দ্বারা আবদ্ধ হন না। তাই ভক্তিবদ্ধম, ভক্তির দ্বারাই তিনি বদ্ধ হন। তো শেষে তারপরে ভগবান শ্রীকৃষ্ণ সেই কুবের আত্মজ নলকুবের আর মণিগ্রীব দুই ভাইকে উদ্ধার করলেন। উদ্ধার করার পরে তিনি আবার লীলাবিলাস করলেন, তার মনে বর্ণা। তার শেষে সত্যব্রত মুনি বলছেন, নমস্তে তো দামনে, আমি সেই দড়িকে প্রণাম করি। হ্যাঁ, দড়িটা কোনো সাধারণ দড়ি নয়, প্রেম রজ্জু। তাই সেই দড়িকে প্রণাম করি। স্ফুলদীপ্তি ধামনে, যে শ্রীকৃষ্ণের মধ্যে সমস্ত ধাম মানে সমস্ত আশ্রয়, ভগবান শ্রীকৃষ্ণের যে আশ্রয় সেই ধামকে আমি প্রণাম করি। তদীয় উদরায়ত বিশ্বস্য ধামনে, যার উদরে সমস্ত বিশ্ব নিবাস করে সেই উদরকে আমি প্রণাম করি, সেই প্রেমরজ্জুকে প্রণাম করি আর সেই উদরকে প্রণাম করি। আর কাকে প্রণাম করি? না তার প্রিয়া শ্রীমতী রাধারানীকে, নমো রাধিকা ওই তদীয় প্রিয়া ওই। যত তার প্রেয়সী বর্গ রয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠা হচ্ছেন শ্রীমতী রাধারানী, সেই শ্রীমতী রাধারানীকে প্রণাম করি। আর যত লীলা রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে রাসলীলা, নমো অনন্ত লীলায় দেবায় তুভ্যম, তার অনন্ত লীলা বিশেষ করে রাসলীলাকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। হরে কৃষ্ণ। এইভাবে সত্যব্রত মুনি খুব সুন্দরভাবে বর্ণনা করছেন, সুখদেব গোস্বামী বর্ণনা করছেন দামোদর। দামোদর যেমন খুব ভক্তবৎসল, তাই এই মাসও হচ্ছে ভক্তবৎসল। অল্প সেবা ভগবান বহুভাবে গ্রহণ করেন, বহু মানন করেন। দীপদান জানেন যে দীপদানের কি মাহাত্ম্য, একটা ইঁদুর ঘি খাওয়ার লোভে গিয়েছিল প্রদীপ কাছে, গিয়ে যখন বাতিটা স্পর্শ করেছে, স্পর্শ করার সঙ্গে সঙ্গে বাতিটা একটু বেড়ে গেছে, বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একটু আলোক উদ্ভাসিত হয়েছে। তা ভগবান চিন্তা করলেন, দেখো বাতিটা নিমে যাচ্ছিল, এ কি করলো, বাতিটা বাড়িয়ে দিল, আমার সেবা করলো। তো গোপ পুড়ে গেল, হ্যাঁ, তো সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেল, ছুটতে লাগলো, দেখে একটা সাপ এসে ওকে ধরে ফেললো। তো মৃত্যু উপস্থিত, সঙ্গে সঙ্গে যমদূতরা এলো, তো যমদূতরা ওকে নিয়ে যাবে, তো বিষ্ণুদূতরা এসে উপস্থিত হয়ে গেছেন যে এদেরকে নিয়ে যেতে পারবে না। বলছে কেন? না, নিয়ে যেতে পারবে না, কেননা এ প্রভুর সেবা করেছে। কি সেবা করেছে? না, কার্তিক মাসে এ বাতিকে প্রবোধন করেছে, মানে বাড়িয়ে দিয়েছে আর কি, এই সেবা করেছে। এই জন্য এই যাবে কোথায়? ভগবত ধামে যাবে, তোমরা নিয়ে যেতে পারবে না। কেন? ওরা নিয়ে যেতে এসেছিল ইঁদুর জন্ম, তারপরে আবার তার কর্মফল আছে, আরো বিভিন্ন নিম্ন জিনিসে প্রাপ্ত হবে, কিন্তু শুধুমাত্র এইটা করার ফলে। আবার কেউ কেউ বলছেন এটা পুরাণে বর্ণনা করছে, আবার এটাকে কেউভাবে বর্ণনা করে অনেকে, যে যখন ইঁদুরটা ওই বাতিটা থেকে ঘি খেতে গেল, এটা প্রতিদিনই কিনে খায়, আজকে কি হয় যে খেতে গিয়ে ও দাঁতের মধ্যে ওই বাতিটা জড়িয়ে গেছে, তো দাঁত থেকে বাতিটা ছাড়ানোর জন্য এরকম এরকম করছে, তাই না? আর বাতি এরকম এরকম ঘুরছে। ভগবান বলছে দেখো দেখো কত সুন্দর আমার আরতি করছে। হ্যাঁ, ভগবান এটা নিয়ে নিলেন। তো ভগবান কি জানেন না? ভগবান তো অন্তরে জানি যে এ সত্যিকারে আমাকে আরতি করছে না, এ ঘি খাওয়ার জন্য এটা ব্যবস্থা, কিন্তু না তো ভগবানের দিকে মুখ করে সেরকম করেছে, এরকম দেখিয়েছে, তো অজান্তে সে আরতি হয়ে গেছে। সে অজান্তে যদি এরকম আরতি হয়ে যায়, যদি জেনে কেউ কার্তিক মাসে প্রতিদিন দীপদান করে, তার ভাগ্যের সীমা আছে? সীমা নেই। তো এই যে ইঁদুর, সে দেহ পরিত্যাগ করে বিষ্ণুদেবের তাকে ভগবত ধামে নিয়ে গেলেন, তারপরে শ্রীহরির ইচ্ছাতে আবার সেই জীবাত্মা সে জন্মগ্রহণ করল এক রাজকন্যা রূপে। কিন্তু তার স্মৃতি অক্ষুণ্ণ ছিল যে আমি এরকম একটা ইঁদুর ছিলাম, এরকমভাবে অজান্তে ভগবানের সেবা করাতে আমি ভগবত ধামে গিয়েছিলাম, প্রভুর ইচ্ছাতে আমি আবার রাজার কন্যা রূপে জন্মগ্রহণ করেছি, তাই ছোটবেলার থেকেই দীপদান করতে শুরু করেছিলেন, আর সকলকে দীপদান করতে অনুপ্রাণিত করতেন। তারপরে যখন সে প্রাপ্তবয়স্কা হলেন, তখন তার বিবাহ হলো, তারপরে পুত্রকন্যা আদি হলো, সকলকে সেই রাজ্যে গিয়ে সমস্ত প্রজাদের কাছে এই দীপদানের মহিমা তিনি ঘোষণা করলেন, সকলকে দীপদান করালেন। এইভাবে ভক্ত কি করেন, নিজে তো করেন আর সকলকে করান, যাতে সকলেরই উপকার হয়। ভক্ত হচ্ছেন খুব করুণাময়, ভগবানের মতনই করুণাময়, ভক্তের অপরের দুঃখ সহ্য করতে পারেন না, তাই এই দীপদান মহোৎসব আয়োজন। তো দীপ যদি কেউ দেয়, দীপটা যদি নিভে যায় বা নিভে নিভে ভাব কেউ যদি রক্ষা করে, বাতিটা বাড়িয়ে দেয়, হ্যাঁ বাতাস থেকে রক্ষা করে, তাহলে সে ভগবানের কৃপা লাভ করতে পারে। তো দীপদানে এই কার্তিক মাসের জন্যে হচ্ছে হয় ঘিয়ের সলতে অথবা তিল তেলের সলতে, এই দুটো শাস্ত্রে বর্ণনা করা রয়েছে। তো প্রতিদিন দেবেন, হ্যাঁ যারা এটা প্রত্যেকে দেবেন, এরকম নয় যে এমনি তো সন্ধ্যা দেওয়া হয় না, প্রত্যেকেই দিতে হবে ভগবানকে। হ্যাঁ আর এই মাস খুবই গুরুত্বপূর্ণ মাস, দামোদর মাস। আমাদের ভারতের একটা সংস্কৃতি ছিল যে এই মাসটা অন্তত কেউ আমিষ খেত না, তা অনেকে পালন করে। তা আমি আপনাদের কাছে অনুরোধ করছি, যারা যারা মানে আমিষ গ্রহণ করছেন তাদের কাছে, যে এই এখন যা হয়ে গেছে হয়ে গেছে, আর খাবেন না এই আগামী পূর্ণিমা পর্যন্ত, এটা চেষ্টা করুন 25 নভেম্বর পর্যন্ত। হ্যাঁ আমিষ গ্রহণ করবেন না, মাসকলাইয়ের ডালটা খাবেন না আর আমিষ আদি গ্রহণ করবেন না, আর চেষ্টা করুন প্রতিদিন ভগবানকে ভোগ দিয়ে খাওয়ার। যদি নাও পারেন, যদিন পারবেন ভগবানকে অন্ন ভোগ, এমনি তো আপনারা দিচ্ছেন তাই না, নকুলদানা বা লাড্ডু, হ্যাঁ ফল ইত্যাদি দিচ্ছেন, তো দেখুন না দু চার দিন ভগবানকে অন্ন রান্না করে, সবজি রান্না করে ভগবানকে দিয়ে খান, দেখবেন খুব আনন্দ পাবেন। আর এই যে করবেন যেটা, সেটা কিন্তু আপনার একেবারে ফিক্সড ডিপোজিট হয়ে থাকবে, কেউ ভাঙতে পারবে না, কোনো ব্যাংক সিজ করতেও পারবে না, একদম ফিক্সড হয়ে থাকবে। কেননা ভগবান এটা খুব আদর সহকারে গ্রহণ করেন, ভগবান যেমন ভক্তবৎসল, এই মাসটা হচ্ছে খুব কারুণ্যময় মাস, কার্তিক মাস আর বৈশাখ মাস, তো সবচেয়ে কার্তিক মাস খুব গুরুত্বপূর্ণ, তাই চেষ্টা করুন। প্রতিদিন দীপ দেবেন সন্ধ্যার সময়। আর এই যে দামোদর অষ্টকম আছে, এটা সুর করে না বলতে পারলেও হ্যাঁ পড়বেন, অনুবাদটা পড়বেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন, তাহলে ভগবান আপনাদের প্রতি প্রসন্ন হবেন। হরে কৃষ্ণ। আর সকলে আমার প্রতি প্রসন্ন হন, তাহলে ভগবান ভক্ত সকলে আমার প্রতি প্রসন্ন থাকেন। জয় গুরু প্রেমানন্দে হরি।